Christ United. Randolph Dunn. পাঠ এক। যিশু ব্যক্তি। যিশু যে পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন তা ছিল একটি বদ্ধ সমাজ, এমন একটি মানুষ যারা নিজেদেরকে অন্য সকল মানুষের থেকে শ্রেষ্ঠ বলে মনে করেছিল। তারা ইব্রাহিমের সন্তান, ঈশ্বরের মনোনীত লোক বলে খুব গর্ব করেছিল। আব্রাহাম আমাদের পিতা, জন 8:3-8। সমরিজেদের প্রতি তাদের প্রচণ্ড ঘৃণা ছিল কারণ তারা তাদের অর্ধজাত বলে মনে করত। ইহুদিরা যারা ব্যাবিলনীয় বন্দিত্বের সময় মুসার আইন পরিত্যাগ করেছিল, তাদের ঘৃণা এত বড় ছিল যে তারা সমরিয়দের দেশে পা রাখা থেকে দূরে সরে যাবে। রোমান দখলদাররা আলাদা ছিল না, এবং যে কোনো ইহুদি যারা সেই দখলদারদের সাথে যুক্ত ছিল সে ছিল পাপী, যেমন ম্যাথিউ কর আদায়কারী। ইহুদিরাও সর্বোচ্চ মাত্রায় বৈধ ছিল। ঈশ্বরের প্রতিশ্রুতি অর্জন করার জন্য তারা বিশ্বাস করেছিল যে তাদের অবশ্যই আইনের চিঠিটি পূরণ করতে হবে, অগত্যা উদ্দেশ্য নয়। উদাহরণস্বরূপ, মোশি তাদের দশমাংশ এবং দশমাংশ দিতে চেয়েছিলেন নিশ্চিত করার জন্য যে তার দশম দিয়েছে, কিন্তু আর নয়, তার দশম এবং শুধুমাত্র দশমাংশ দেওয়ার জন্য গাছের বীজ গণনা করেছে। রোম ইহুদিদের 1 মাইল সৈন্যের বোঝা বহন করতে বাধ্য করেছিল, তাই ইহুদিরা মার্কারের নিচে রাখল যাতে তারা আর দূরে না যায়। মনে রাখবেন, যিশু বলেছিলেন যে যদি কেউ আপনাকে 1 মাইল যেতে বাধ্য করে তার সাথে দুজন যাও। ম্যাথু 5:4-1। এই সংস্কৃতিতে অভিষিক্ত ব্যক্তি মসীহ খ্রিস্ট এসেছিলেন। ইহুদিরা বিশ্বাস করত যে যখন মসীহ আসবেন তখন তিনি ইসরায়েলের পার্থিব রাজ্যকে তার ঈশ্বর প্রদত্ত অধিকার, ক্ষমতা ও সম্মানে পুনরুদ্ধার করবেন। তাদের মসীহ হবেন ইহুদিদের রাজা এবং দাউদের মতো শাসন করবেন। যিশু প্রায়ই অহংকারী, আত্মকেন্দ্রিক এবং স্বধার্মিক ফরিসিদের, ইহুদিদের ধর্মীয় নেতাদের সম্বোধন করতেন। একবার যিশু বলেছিলেন যে তার অন্য জায়গায় ভেড়া রয়েছে। সুতরাং এটা মনে হবে যে যিশু ইহুদিদের, সমস্ত ইহুদিদের কথা বলেছেন। জোহন 1:0-এ যিশু বলেছিলেন, আমি উত্তম মেষপালক, আমি আমার মেষদের চিনি, যারা তার শিষ্য হতে বেছে নিয়েছে, এবং আমার মেষরা আমাকে জানে, ঠিক যেমন পিতা আমাকে জানেন এবং আমি পিতাকে জানি, এবং আমি মেষদের জন্য আমার জীবন উৎসর্গ করি। আমার অন্য ভেড়া আছে যেগুলো এই ভেড়ার কলমের নয়, তাদেরও আনতে হবে, তারাও আমার কণ্ঠস্বর শুনবে, এবং সেখানে একটি পাল এবং একটি রাখাল থাকবে। জন 1:0-1:4-1:6। ঈশাইয়া 5:6-7:8-এ বলা হয়েছে, আমার ঘরকে সকল জাতির জন্য প্রার্থনার ঘর বলা হবে। প্রভু ঈশ্বর, যিনি ইসরায়েলের বহিষ্কৃতদের একত্রিত করেন, তিনি ঘোষণা করেন, যারা আগে থেকে জড়ো হয়েছে তাদের বাদ দিয়ে আমি আরও কিছুকে তার কাছে জড়ো করব। নিঃসন্দেহে ঘৃণিত সমরীয় এবং এমনকি বিধর্মী পরজাতীয়দের সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী। শ্রেষ্ঠত্বের এই মনোভাবের সাথে ইহুদি জনগণ এবং তাদের ধর্মীয় নেতারা কি যিশু যা শিক্ষা দিচ্ছিলেন তা সম্ভবত বুঝতে বা এমনকি একটি ইঙ্গিত থাকতে পারে। স্পষ্টতই তার নিকটতম শিষ্যদের মধ্যেও কিছু মাত্রার শ্রেষ্ঠত্ব বিরাজ করেছিল। জন এবং অন্যান্য শিষ্যরা যিশুর তাদের চক্র, সম্প্রদায় বা ছোট নির্গোষ্ঠীর বাইরে অন্য অনুসারীদের থাকার সম্ভাবনা বিবেচনা করতে পারেনি। গুরু, জন বললেন, আমরা একজন লোককে আপনার নামে ভূত তাড়াতে দেখেছি এবং আমরা তাকে থামানোর চেষ্টা করেছি, কারণ সে আমাদের একজন নয়। তাকে বাধা দিও না, যিশু বললেন, কেননা যে তোমার বিরুদ্ধে নয় সে তোমার পক্ষে। লুক 9:4-5:0। কিন্তু যারা যিশুর নামে কিছু করে তারা সবাই তার জন্য নয়, কারণ যিশু ম্যাথিউ 7:2-1-2-3-এ বলেছেন, যারা আমাকে প্রভু প্রভু বলে সে স্বর্গরাজ্যে প্রবেশ করবে না, কিন্তু যে আমার স্বর্গের পিতার ইচ্ছা পালন করে সেই প্রবেশ করবে। সেদিন অনেকেই আমাকে বলবে, প্রভু প্রভু, আমরা কি তোমার নামে ভবিষ্যৎবাণী করিনি, তোমার নামে ভূত তাড়াইনি এবং তোমার নামে অনেক শক্তিশালী কাজ করিনি? এবং তখন আমি তাদের কাছে ঘোষণা করব, আমি আপনাকে কখনই চিনতাম না, হে মন্দকর্মীরা, আমার কাছ থেকে দূরে সরে যাও। ইহুদি, গ্রিক, রোমান এবং সেই সকল ঘৃণ্য সমরিজদের পাপের জন্য তার লক্ষ্য বলিদান হওয়া ছিল জেনে যিশু প্রার্থনা করেছিলেন, আমি তোমাকে তাদের কাছে প্রকাশ করেছি যাদের তুমি আমাকে দুনিয়া থেকে দিয়েছ। তারা তোমার ছিল, আপনি তাদের আমাকে দিয়েছেন এবং তারা আপনার আদেশ পালন করেছে। এখন তারা জানে যে আপনি আমাকে যা দিয়েছেন তা আপনার কাছ থেকে এসেছে। কেননা তুমি আমাকে যে কথা দিয়েছ আমি তা তাদের দিয়েছি এবং তারা তা গ্রহণ করেছে। তারা নিশ্চিতভাবে জানত যে আমি আপনার কাছ থেকে এসেছি এবং তারা বিশ্বাস করেছিল যে আপনি আমাকে পাঠিয়েছেন। আমি তাদের জন্য দোয়া করি। আমি পৃথিবীর জন্য প্রার্থনা করছি না, তবে যাদের আপনি আমাকে দিয়েছেন তাদের জন্য, কারণ তারা আপনার। সত্যের দ্বারা তাদের পবিত্র করো, আপনার কথা সত্য। আমার প্রার্থনা একা তাদের জন্য নয়, আমি তাদের জন্য প্রার্থনা করি যারা তাদের বার্তা সুসংবাদ মাধ্যমে আমাকে বিশ্বাস করবে, যাতে তারা সবাই এক হয়, পিতা যেমন আপনি আমার মধ্যে আছেন এবং আমি আপনার মধ্যে আছি, তারাও আমাদের মধ্যে থাকুক, যাতে বিশ্ব বিশ্বাস করে যে আপনি আমাকে যে মহিমা দিয়েছেন তা আমি তাদের দিয়েছি, যাতে তারা এক হয় যেমন আমরা এক, আমি তাদের মধ্যে এবং আপনি আমার মধ্যে, বিশ্বকে জানাতে সম্পূর্ণ একতা এনেছি যে আপনি আমাকে পাঠিয়েছেন এবং আমাকে যেমন ভালোবেসেছেন তেমনি তাদেরও ভালোবেসেছেন। জন 1:7, 6:10, 1:7, 2:0, 2:3। পাঠ 2, প্রথম খ্রিস্টানদের একত্ব। পেন্টেক্সটের পরে খ্রিস্টানরা খ্রিস্টে এক ছিল, নিঃসন্দেহে জন 1:7 এ খ্রিস্টের প্রার্থনায় উল্লিখিত ঐক্য। সকল বিশ্বাসী হৃদয় ও মনে এক ছিল, কেউ দাবি করেনি যে তার কোনো সম্পত্তি তার নিজস্ব, কিন্তু তারা তাদের সবকিছু ভাগ করে নিয়েছে। মহান শক্তির সাথে প্রেরিতরা প্রভু যীশুর পুনরুত্থানের সাক্ষ্য দিতে থাকলেন এবং তাদের সকলের উপর অনেক অনুগ্রহ ছিল। তাদের মধ্যে কোনো অভাবী লোক ছিল না, কারণ সময়ে সময়ে যারা জমি বা ঘরের মালিক ছিল তারা সেগুলি বিক্রি করে বিক্রির টাকা এনে প্রেরিতদের পায়ের কাছে রাখত এবং তার প্রয়োজন অনুসারে তা বিতরণ করা হতো। প্রেরিত 4:3-2, 3:5। পরে অন্যান্য অনেক ইহুদি বিশ্বাস ও আনুগত্য করার পরে আমরা দেখতে পাই যে তারা এখনও একে অপরের প্রেমে একতাবদ্ধ ছিল। সমস্ত বিশ্বাসীরা একসাথে ছিল এবং তাদের সবকিছুতে মিল ছিল, তারা খ্রিস্টে এবং ঈশ্বর ও মানুষের সহভাগিতায় একত্রিত হয়েছিল। তারা তাদের ধনসম্পদ বিক্রি করে, যাকে তার প্রয়োজন ছিল তাই তারা দিত। প্রতিদিন তারা মন্দির প্রাঙ্গণে একসাথে মিলিত হতে থাকে। তারা তাদের বাড়িতে রুটি ভাঙ্গল এবং আনন্দ ও আন্তরিক চিত্তে একসাথে রুটি ভাঙ্গা খেয়েছিল, ঈশ্বরের প্রশংসা করেছিল এবং সমস্ত লোকের অনুগ্রহ উপভোগ করেছিল। প্রেরিত 2:4-7। কিন্তু এটা সবসময় এইভাবে হবে না। অল্প সময়ের মধ্যে, সম্ভবত কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে, গ্রিসিয়ান খ্রিস্টান বিধবা ইহুদিদের উপেক্ষা করায় ঐক্য ম্লান হতে শুরু করে। তারা ইহুদি হতে পারে কিন্তু ইহুদি নয়, হিব্রুভাষী ইহুদি নয়। সেই দিনগুলিতে যখন শিষ্যদের সংখ্যা বাড়ছিল, তাদের মধ্যে গ্রিসিয়ান ইহুদিরা হিব্রিয় ইহুদিদের বিরুদ্ধে অভিযোগ করেছিল, কারণ তাদের বিধবাদের প্রতিদিনের খাবার বিতরণে উপেক্ষা করা হয়েছিল। প্রেরিত 6:1। বিভিন্ন পটভূমির মানুষের মধ্যে ঐক্য অর্জন এবং বজায় রাখা কঠিন। বেশিরভাগ মানুষ অন্যদের সাথে মেলামেশা করতে চায় যখন কিছু মিল থাকে, যেমন জাতিগত, রাজনৈতিক বা ধর্মীয় বিশ্বাস, সম্পদ, ক্ষমতা বা সমাজে অবস্থান। করিন্থে একতা হ্রাস পায় এবং বিভাজন ঘটে যখন সাধারণ বন্ধনটি খ্রিস্ট হতে বন্ধ হয়ে যায়। আমার ভাইয়েরা, ক্লোয়ের পরিবারের কিছু সদস্য আমাকে পরিষ্কার করে দিয়েছে যে তোমাদের মধ্যে ঝগড়া আছে। আমি এটাই বলতে চাচ্ছি, তোমরা প্রত্যেকে বলছে আমি পৌলের বা আমি আপুল্লোসের বা আমি কেফাসের বা আমি মসীহের, মসীহ কি বিভক্ত? পল আপনার জন্য ক্রুশবিদ্ধ হয়নি, তিনি কি? আপনি পলের নামে বাপ্তিস্য নেননি, আপনি কি? 1 করিন্থিয়ান্স 1:1-3। যারা খ্রিস্টে রয়েছে তাদের জন্য ঐক্য অবশ্যই খ্রিস্ট, তার মৃত্যু, সমাধি এবং পুনরুত্থানের উপর ভিত্তি করে হতে হবে। মতামত ও ব্যাখ্যার ভিত্তিতে ঐক্য অর্জন করা যায় না। পাঠ 3, ব্যাখ্যার পার্থক্যের সাথে ঐক্য। 7:6 খ্রিস্টাব্দে ফিরে যান এবং আপনার অভিজ্ঞতার একটি শিক্ষার সুযোগ বিবেচনা করুন। আপনি 6 মাসের বাইবেল অধ্যয়ন শুরু করেছেন। শতাধিক সম্ভাব্য শিক্ষার্থীরা উপস্থিত হয়েছিল, বেশিরভাগই কেবল কৌতূহলী, কিন্তু 2-5 জন ক্লাসের জন্য সাইন আপ করেছিল। তারা ছিলেন সর্বস্তরের। ঈশ্বর ও তার ইচ্ছাকে জানার জন্য অধ্যয়ন করা থেকে কি এর কোনোটি বাদ দেওয়া উচিত? তাদের শিক্ষক হিসাবে আপনি জানতেন সুসমাচার বার্তা শেখানো হবে। খ্রিস্ট এবং তার মণ্ডলীতে তাদের স্থাপন করার জন্য ঈশ্বরের জন্য পদক্ষেপ নেওয়া উচিত। খ্রিস্টের সাথে ঐক্যবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার অর্থ কি? অধ্যয়নের শেষে সকলেই খ্রিস্টের কাছে নিজেদের সমর্পণ করেছিল এবং তার দেহে যুক্ত হয়েছিল। তারা কি খ্রিস্ট, একে অপরের এবং অন্যান্য খ্রিস্টানদের সহভাগিতায় রয়েছেন? হ্যাঁ। কয়েক বছর পর ছাত্রদের মধ্যে একজন ফেলোশিপ পুনর্নবীকরণ করতে চেয়েছিলেন। তিনি 6 মাসের অধ্যয়নের সময় অভিজ্ঞতা পেয়েছিলেন এবং একটি পুনর্মিলন নির্ধারণ করেছিলেন। তারা আপনাকে সমাবেশে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করেছিল। আপনি আশা করতে পারেন কিছু উপস্থিত হতে পারেনি। একজন মারা গিয়েছিল এবং অন্যজনকে রোমান কর্তৃপক্ষের দ্বারা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। নিম্নলিখিত বিষয়গুলির বিভিন্ন বোঝাপড়ার কারণে ফেলোশিপের সমস্যা ছিল। একজন তার আগের সমকামী জীবনের পথে ফিরে এসেছে। একজন রিপোর্ট করেছেন যে তিনি তার ভাইকে শিখিয়েছিলেন, যিনি এত অক্ষম ছিলেন তারা ভাবেননি যে তাকে নিমজ্জিত করা যেতে পারে, তাই তারা তাকে বাপ্তিস্ম বলে তার উপর জল ঢেলে দেয়। দুজন এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে প্রার্থনা করার সময় ঈশ্বরের কাছে পবিত্র হাত তুলতে হবে। একজন তার স্ত্রীকে তালাক দিয়েছিল যদিও সে বিবাহের চুক্তি ভঙ্গ করার জন্য কিছুই করেনি। নিপীড়নের সম্ভাবনার কারণে একজন খ্রিস্টের দেহের সাথে একত্র হওয়া অপ্রয়োজনীয় বলে মনে করেছিল। বেশ কয়েকটি সমাবেশ রবিবার ছাড়াও সপ্তাহে লর্ডস সাপার গ্রহণ করেছিল। তারা কি এখনও খ্রিস্টে এবং একে অপরের সাথে তাদের সহযোগিতায় একত্রিত? ব্যক্তিগত ব্যাখ্যার উপর ভিত্তি করে তাদের কোনো কাজ কি খ্রিস্টের দেহে অন্যদের জন্য বাধ্যতামূলক, বা তারা কি কেবল মতামতের বৈচিত্র্য? এত বৈচিত্র্যময় দল কিভাবে ঐক্যবদ্ধ থাকবে? সত্যের উপর একতা অর্জন করা যায় কিন্তু কারো মতামত বা ব্যাখ্যা শিক্ষা নয়। শিক্ষাগুলি সত্য নয় কারণ ঘটনাগুলি ঘটেছে, যা ঘটেছে শিক্ষা একটি বোঝার ব্যাখ্যা। প্রেরিতদের নির্দেশ অনুপ্রাণিত ছিল, মানুষের শিক্ষা নয়। মানুষের বাইবেলের শিক্ষাগুলো বোঝার প্রচেষ্টায় সে তার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা, জ্ঞান এবং উচ্চাকাঙ্ক্ষার উপর ভিত্তি করে একটি ব্যাখ্যা তৈরি করে। পল ইফিসীয় প্রবীণদের সতর্ক করেছিলেন, মেষপালের প্রহরী যারা নেকড়েদের অনুপ্রাণিত নির্দেশের বিপরীতে শিক্ষা দিচ্ছেন, পালের ধ্বংসের অভিপ্রায় বিশ্বাসীদের ঘনিষ্ঠ সম্প্রদায়ের মধ্যে খ্রিস্ট এবং তার দেহ নয় বরং মানুষকে নিজের দিকে টানতে শুরু করবে। বিশ্বাসীদের ঈশ্বরের গির্জার মেষপালক হও, যা তিনি নিজের রক্ত দিয়ে কিনেছেন। আমি জানি যে আমি চলে যাওয়ার পরে বর্বর নেকড়েরা তোমাদের মধ্যে আসবে, যেন বা খ্রিস্টান হওয়ার ভান করছে এবং পালকে রেহাই দেবে না। এমনকি আপনার নিজের সংখ্যা থেকে প্রবীণ লোকেরা উঠে সত্যকে বিকৃত করবে, তাদের ব্যাখ্যা শেখানোর মাধ্যমে, যাতে তাদের পরে শিষ্যদের টেনে আনা যায়। সুতরাং আপনার সতর্ক থাকুন, একটি ভালো সেন্টেন্সিয়াল হিসাবে আপনার সতর্ক থাকুন। প্রেরিত 2:0-2:8-3:1 পৌলো টাইটাসকেও নির্দেশ দিয়েছিলেন, কারণ অনেকেই আছে যারা অবাধ্য, খালি কথা বলে এবং প্রতারক, বিশেষ করে সুন্নত দলের ইহুদিদের। তাদের অবশ্যই চুপ করা উচিত কারণ তারা লজ্জাজনক লাভের জন্য শিক্ষা দিয়ে পুরো পরিবারকে বিরক্ত করছে, যা তাদের শেখানো উচিত নয়। টাইটাস 1:1-1 পিটার সমস্ত খ্রিস্টানদের জন্য একটি সতর্কতা জারি করেছিলেন। মানুষের মধ্যে মিথ্যা ভাববাদীও ছিল, যেমন তোমাদের মধ্যে মিথ্যা শিক্ষক থাকবে। তারা তাদের ব্যক্তিগত ব্যাখ্যা সহ আধ্যাত্মিক নেকড়েরা গোপনে ধ্বংসাত্মক ধর্মদ্রোহিতা প্রবর্তন করবে, এমনকি সার্বভৌম প্রভুকে অস্বীকার করবে যিনি তাদের কিনেছিলেন, সম্ভবত নস্তিক বিশ্বাস যে যীশু মানুষ ছিলেন না কিন্তু একটি ফ্যান্টম, তাই তার প্রায়শ্চিত্ত ত্যাগকে বাতিল করে দেন, নিজেদের উপর দ্রুত ধ্বংস নিয়ে আসবে। অনেকে তাদের লজ্জাজনক পথ অনুসরণ করবে এবং সত্যের পথকে অসম্মানিত করবে। তাদের লোভে এই আকাঙ্ক্ষা বা অর্থ, ক্ষমতা এবং প্রতিপত্তি, শিক্ষকরা তাদের তৈরি করা গল্প দিয়ে আপনাকে শোষণ করবে। 2 পিটার 2:1-3 পাঠ 4 শাস্ত্রের ব্যাখ্যায় ব্যবহৃত পদ্ধতি। মৃত্যু, দাফন এবং পুনরুত্থানের মতো ঘটনাগুলি সহজেই গ্রহণ করা যেতে পারে, তবে খ্রিস্টানদের বিশ্বাস, অনুশীলন এবং পদ্ধতি সম্পর্কিত ধর্মগ্রন্থকে কীভাবে সঠিকভাবে ব্যাখ্যা করতে হয় তা জানতে হবে। নিম্নলিখিত কিছু পদ্ধতি ব্যবহার করা হয়। বিশেষত্ব, একটি আদেশ, নির্দিষ্ট করা যে কোনো কর্ম অন্য সমস্ত কর্ম বাদ দেয়। নীরব, বাইবেল যখন একটি বিষয় সম্পর্কে নীরব থাকে তখন এটি একটি কাজের প্রয়োজন বা নিষেধ করে না। অতএব এটি একজনকে সমস্ত যুক্তিসঙ্গত এবং দায়িত্বশীল ব্যাখ্যা এবং অনুমান করার অনুমতি দেয়, যা একজনের জ্ঞান এবং বুদ্ধিবৃত্তিক ক্ষমতা দ্বারা পরিবর্তিত হয়। এইভাবে একই মণ্ডলীর মধ্যে ও খ্রিস্টের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে বিভিন্ন মতামত থাকতে পারে, তবে একজনের মতামত অন্যের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। তারা অবশ্যই তার ব্যক্তিগত ব্যাখ্যা থাকতে হবে। প্রয়োজনীয় অনুমান, একটি অনুমান বিচার প্রয়োজন। একটি প্রয়োজনীয় অনুমান খ্রিস্টের আদেশের সমতুল্য একটি অনুশীলন বা পদ্ধতির একটি ব্যাখ্যা প্রতিষ্ঠা করে এবং সর্বত্র এবং সর্বদা মেনে চলার জন্য খ্রিস্টানদের প্রয়োজন। প্রশ্ন তখন হয়ে ওঠে যে অন্যদের জন্য কোনো অনুমান প্রয়োজন তা সিদ্ধান্ত নেওয়ার জন্য কে অনুমোদিত? অনুমান, একটি অনুমান হল একটি শিক্ষা সম্পর্কে একজনের ব্যক্তিগত ব্যাখ্যার উপসংহার, একটি আদেশ নয়। সুবিধা, বাইবেলের পাঠ্য দ্বারা স্পষ্টভাবে নির্দেশিত বা নিষিদ্ধ নয় এমন পদ্ধতি বা অনুশীলনগুলিকে কিছু স্পষ্ট বাইবেলের আদেশ কার্যকর করার ক্ষেত্রে অনুমোদিত বলে মনে করা হয়। উদাহরণ, বাইবেলের উদাহরণগুলি দেখায় যে একজন ব্যক্তি বা খ্রিস্টানদের সমাবেশের কাজগুলি সর্বজনীন অনুশীলনের পরিবর্তে সাধারণত একটি স্থানে সীমাবদ্ধ থাকে। কিছু উদাহরণ একটি নির্দিষ্ট অনুপ্রাণিত শিক্ষার বিপরীত ছিল। শব্দের অর্থ নিয়ে ঝগড়া না করে ধর্মগ্রন্থের ব্যাখ্যা করার জন্য খ্রিস্টানদের নিম্নলিখিত পদ্ধতি ব্যবহার করা উচিত। আপদ্ধতি বা অনুশীলন সম্পর্কিত সমস্ত শাস্ত্র পরীক্ষা করুন। বোক বিশ্বাস পদ্ধতি বা অনুশীলন নির্দিষ্ট করা আছে কিনা তা নির্ধারণ করুন। যদি তাই হয় তাহলে এর সাথে সম্পর্কিত অন্যান্য সমস্ত বিশ্বাস পদ্ধতি বা অনুশীলন বাদ দেওয়া হয়। উদাহরণস্বরূপ, ঈশ্বর সিন্দুক নির্মাণে যে ধরনের কাঠ ব্যবহার করতে হবে তা নির্দিষ্ট করে দিয়েছিলেন। সুতরাং অন্যান্য সমস্ত কাঠ বাদ দেওয়া হয়েছিল। ঈশ্বর নীরব ছিলেন না, তিনি সুনির্দিষ্ট ছিলেন। যদি বিষয় সম্পর্কে কিছু উল্লেখ না করা হয়, বাইবেল নীরব থাকে, তাহলে যুক্তিসঙ্গত এবং দায়িত্বশীল বিকল্প পাওয়া যায়। উদাহরণস্বরূপ, পল মেসিডোনিয়ায় যাত্রা করা, হেঁটে বা বাইক চালানো বেছে নিতে পারে। তিনি পালতোলা বেছে নেন। তারা নির্দিষ্ট কিছুর সাথে একমত কিনা বা ব্যাখ্যা করার জন্য উদাহরণগুলি বিশ্লেষণ করুন। এ যদি এটি করে তবে এটি এমন উদাহরণ নয় যা অনুসরণ করতে হবে কিন্তু আদেশ। এ যদি এটি কোনো আদেশের সাথে সম্পর্কিত বা ব্যাখ্যা না করে তবে ব্যক্তি বা মণ্ডলীর কাছে একটি বিকল্প রয়েছে যে উদাহরণটি অনুসরণ করা বা বিরত থাকা উচিত। উদাহরণস্বরূপ, সলোমনের কলোনেডে একত্রিত হওয়া। খ্রিস্টানদের অবশ্যই শব্দ এবং তাদের ব্যাখ্যা নিয়ে ঝগড়া করা উচিত নয়। ফধর্মগ্রন্থের ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত পদ্ধতিগুলির বোঝার সাথে কেউ 7-6 এর ক্লাসের ফেলোশিপ সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে পারে। উদাহরণস্বরূপ, কিং জেমস বাইবেল যখন অনুবাদ করা হয়েছিল তখন ইংরেজি শব্দ ভিজিটের অর্থ ছিল, তাদের প্রয়োজন আছে কিনা তা নির্ধারণ করতে কারো কাছে যান। যদি তাই হয় তাদের প্রয়োজনের যত্ন নিন। এটি একটি খাবার এবং সহভাগিতার জন্য কারো উপর থাকার আজকের অর্থ নয়। উপসংহার, যদি কিছু নির্দিষ্ট করা হয় তাহলে সমস্ত খ্রিস্টানকে সর্বত্র সর্বদা এবং বিভিন্ন সংস্কৃতি এবং সমাজে অবশ্যই মেনে চলতে হবে। ঈশ্বর কথা বলেছেন, মানুষকে মানতে হবে। যদি কিছু নির্দিষ্ট করা না থাকে তবে যুক্তিসঙ্গত এবং দায়িত্বশীল রায় অনুমোদিত কিন্তু অন্যদের উপর বাধ্যতামূলক নয়। পাঠ 5, গসপেল। যখন একজন সুসমাচারের উল্লেখ করেন তখন তিনি কি উল্লেখ করছেন? এ 4টি গসপেল, ম্যাথিউ, মার্ক, লুক এবং জন। বোক সমগ্র নিউ টেস্টামেন্ট, বাইবেল ওল্ড এবং নিউ টেস্টামেন্ট উভয়। গসপেল হল সেই সুসংবাদ যে ঈশ্বর মানুষের মতোই মাংসের দেহে পৃথিবীতে এসেছিলেন, মানুষের পাপের ক্ষমার জন্য পিতার কাছে একমাত্র গ্রহণযোগ্য বলি হিসাবে তার পাপহীন জীবন উৎসর্গ করেছেন। এইভাবে গসপেল ছিল এবং আছে যিশুর জীবন, মৃত্যু, কবর, পুনরুত্থান এবং আরোহণ, প্রায়শ্চিত্ত ত্যাগ, একটি যাচাইযোগ্য ঐতিহাসিক সত্য। গসপেল একটি তত্ত্ব, একটি মতবাদ, নৈতিক বা আধ্যাত্মিক দর্শনের একটি ব্যবস্থা নয়, এমনকি বিশ্বাস, অনুতাপ, বাপ্তিস্ম, পাপের ক্ষমা, গ্রহণ, পবিত্র আত্মা এবং অনন্ত জীবনের তত্ত্বও নয়। তখন সুসমাচার হল সেই সুসমাচার যা যিশু তার প্রেরিতদের শিক্ষা দেবেন বলে আশা করেছিলেন যখন তিনি তাদেরকে বলেছিলেন, সমস্ত জগতে যান এবং সুসমাচার প্রচার করুন, মার্ক 1:6-6। পল যখন খ্রিস্টকে ক্রুশবিদ্ধ, 1 করিন্থিয়ান্স 1, প্রচার করেছিলেন তখন এটিই প্রচার করেছিলেন। পৃথিবীতে প্রতিষ্ঠিত চার্চ খ্রিস্ট মূলত ইচ্ছাকৃত এবং সাংবিধানিকভাবে এক, প্রত্যেক জায়গায় যারা খ্রিস্টের উপর তাদের বিশ্বাস এবং অনুতাপ ও সুসমাচারের আনুগত্যের মাধ্যমে সকল বিষয়ে তার আনুগত্য প্রকাশ করে তাদের সকলকে নিয়ে গঠিত। ক্রমাগত অধ্যয়নের মাধ্যমে প্রতিটি প্রজন্মের খ্রিস্টানরা ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে তাদের জ্ঞান এবং বোঝার ক্ষেত্রে বৃদ্ধি পায় এবং পরিপক্ক হয়, যার ফলে তারা পূর্বে সেখানে কিছু পূর্বের ব্যাখ্যা, ভুল বোঝাবুঝি এবং বিশ্বাসগুলি পরিত্যাগ করে। মতবাদ, ধর্ম, মতবাদ এবং ব্যাখ্যা সবই একতাকে বাধা দেয়, যেহেতু একতা খ্রিস্টের মৃত্যু, সমাধি এবং পুনরুত্থানে অর্জনযোগ্য বিশ্বাস এবং শিক্ষা নয়। পাঠ 6, মতবাদ এবং শিক্ষা। পল 1 টিমোথি 6:2-4 বলেছেন, এই জিনিসগুলি শেখান এবং তাগিদ দিন। যদি কেউ ভিন্ন মতবাদ, শিক্ষা শেখায় এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের সঠিক বাণী এবং ধার্মিকতার সাথে সঙ্গতিপূর্ণ শিক্ষার সাথে একমত না হয় তবে সে অহংকারে ফুসছে এবং কিছুই বোঝে না। এইভাবে প্রেরিতরা সুসমাচার, পরিত্রাণের ঘোষণা করেছিলেন এবং কিভাবে বলিদান জীবনযাপনের মাধ্যমে ঈশ্বরের সাদৃশ্যে পরিণত হওয়া যায়। তাদের শিক্ষা, মতবাদ, ব্যাখ্যা করে কিভাবে খ্রিস্টানরা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য জীবনযাপন করবে। সাউন্ড ডক্ট্রিন, ধার্মিকতার দিকে পরিচালিত শিক্ষা। তিনি সেন্টিনেল, প্রহরী, প্রবীণ, তত্ত্বাবধায়ক, খ্রিস্টের বিশ্বস্ত সুষমাচারকে দৃঢ়ভাবে ধরে রাখতে হবে, যেমন এটি শেখানো হয়েছে, যাতে তিনি ঈশ্বরের বার্তার সঠিক বিশ্বস্ত এবং সত্য শিক্ষার দ্বারা অন্যদের নির্দেশ দিতে সক্ষম, উৎসাহিত করতে পারেন এবং খণ্ডন করতে পারেন যারা এর বিরোধিতা করে। টাইটাস এক নয়, টাইটাস দুই এক এক শূন্য, তুমি টাইটাস অবশ্যই সঠিক মতবাদের সাথে সঙ্গতিপূর্ণ শিক্ষা দিতে হবে। পল তারপর তালিকা করেন টাইটাসকে কি শিক্ষা দিতে হবে। শেখান বয়স্ক পুরুষ হতে হবে, নাতিশীতোষ্ণ, শান্ত মনের, সম্মানের যোগ্য, মর্যাদাপূর্ণ, শ্রদ্ধেয়, স্বনিয়ন্ত্রিত, নাতিশীতোষ্ণ, বিশ্বাস এবং ভালোবাসার শব্দ, ধৈর্য, ধৈর্য। শেখান বয়স্ক মহিলাদের, তারা যেভাবে জীবনযাপন করে তাতে শ্রদ্ধাশীল হন, আচরণে শ্রদ্ধাশীল, নিন্দাকারী, পরচর্চাকারী হবেন না, বেশি মদের নেশা না হওয়া, অনেক মদের দাস, যা ভালো তা শেখান। অল্প বয়স্ক মহিলাদেরকে তাদের স্বামী ও সন্তানদের ভালোবাসতে, আত্মনিয়ন্ত্রিত এবং শুদ্ধ, বিচক্ষণ, তারা ব্যস্ত, বাড়িতে কাজ করতে সদয়, ভালো এবং তাদের স্বামীদের প্রতি শ্রদ্ধাশীল হতে প্রশিক্ষণ দিন, যাতে কেউ শব্দটিকে খারাপ না করে। জেনে শুনে এমন কিছু করবেন না যা সে অপছন্দ করে। যুবকদের আত্মনিয়ন্ত্রিত, শান্তবুদ্ধিসম্পন্ন হতে, একটি মডেল হতে, একটি উদাহরণ স্থাপন, ভালো কাজের জন্য উৎসাহিত করুন এবং আপনার শিক্ষায় সততা, মর্যাদা, গাম্ভীর্য দেখান। এমন ভালো বক্তৃতা করুন যা নিন্দা করা যায় না, যাতে একজন প্রতিপক্ষ হতে পারে লজ্জিত হও, আমাদের সম্পর্কে মন্দ বলতে কিছু নেই। ক্রীতদাসদের সবকিছুতে তাদের প্রভুর অধীন হতে শেখান, খুশি করার চেষ্টা করুন এবং তাদের সাথে কথা বলবেন না, চুরি বা চুরি করবেন না, এবং সম্পূর্ণরূপে বিশ্বাস করুন যাতে আমাদের ত্রাণকর্তা সম্পর্কে শিক্ষা আকর্ষণীয় হয়। পল তিমথিওকে নির্দেশ দিয়েছিলেন, যারা দাস হিসাবে জোয়ালের নিচে রয়েছে, তারা সকলে তাদের নিজেদের প্রভুকে সমস্ত সম্মানের যোগ্য মনে করুক, যাতে ঈশ্বরের নাম এবং শিক্ষার অপমান না হয়। যাদের বিশ্বাসী প্রভু আছে তারা অবশ্যই ভাই বলে অসম্মান করবে না, বরং তাদের অবশ্যই ভালো সেবা দিতে হবে, কারণ যারা তাদের ভালো সেবা দ্বারা উপকৃত হয় তারাই বিশ্বাসী এবং প্রিয়। এই বিষয়গুলো শেখান এবং তাগিদ দিন। এক তিমথি ছয় এক তিন, খ্রিস্টান কর্মগুলি অবশ্যই ঈশ্বরের প্রকৃতি প্রদর্শন করবে, যাতে ঈশ্বরের নাম নিন্দিত না হয়। এই নীতি নিয়োগকর্তা এবং কর্তৃত্বে থাকা অন্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য। অযৌক্তিক শিক্ষা যা অধার্মিকতার দিকে পরিচালিত করে, যে কেউ পল আগের অধ্যায়ে যা আলোচনা করেছেন তার থেকে ভিন্ন কিছু শেখায়, সে অহংকারী বোঝায় যে আমার কাছে সব সঠিক উত্তর আছে, আপনি আমার সাথে একমত হতে হবে, বোঝার অভাব। এই জাতীয় ব্যক্তির শব্দের অর্থ নিয়ে তিরস্কার করার অস্বাস্থ্যকর ইচ্ছা থাকে। এটি ঈর্ষা, বিভাজন, অপবাদ এবং মন্দ সন্দেহের মধ্যে শেষ হওয়া যুক্তিগুলিকে আলোড়িত করে। এই মানুষগুলো সবসময়ই ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। তাদের মন কলুষিত, তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের কাছে ধার্মিকতার প্রদর্শন ধনী হওয়ার একটি উপায় মাত্র। কিছু লোক আমাদের শিক্ষার বিরোধিতা করতে পারে, কিন্তু এইগুলি প্রভু যীশু খ্রিস্টের স্বাস্থ্যকর শিক্ষা। এই শিক্ষাগুলো ধার্মিক জীবনকে উৎসাহিত করে। এক তিমথি ছয় তিন পাঁচ, এক তিমথি এক আট এক এক, এ পল সঠিক শিক্ষার বিপরীত জিনিসগুলি তালিকাভুক্ত করেছেন। এখন আমরা জানি যে আইনটি ভালো, যদি কেউ এটিকে আইনানুগভাবে ব্যবহার করে সঠিকভাবে, এটি বুঝতে পারে যে আইনটি ধার্মিকদের জন্য নয় বরং অনাচারীদের জন্য নির্ধারিত হয়েছে, এবং অবাধ্য, অধার্মিক এবং পাপীদের জন্য, অপবিত্র এবং অপবিত্রদের জন্য, ধর্মহীন, অসম্মানিতদের জন্য, যারা তাদের পিতা ও মাতাকে আঘাত করে, খুনিদের জন্য, যৌন অনৈতিক পুরুষদের জন্য যারা সমকামিতার অনুশীলন করে, ক্রীতদাস, মিথ্যাবাদী, মিথ্যাবাদী এবং অন্য যা কিছু সঠিক মতবাদের বিপরীতে। ধন্য ঈশ্বরের মহিমান্বিত সুষমাচার অনুসারে যা আমাকে অর্পণ করা হয়েছে। দুই পিটার দুই এক, কিন্তু লোকেদের মধ্যে মিথ্যা ভাববাদীর জন্ম হয়েছে, যেমন তোমাদের মধ্যে মিথ্যা শিক্ষক থাকবে। এই মিথ্যা শিক্ষকরা ধ্বংসাত্মক ধর্মবিদ্বেষ নিয়ে আপনার মধ্যে, আপনার সহযোগীদের বৃত্ত, আপনার সহযোগিতা অনুপ্রবেশ করবে। স্বনির্বাচিত ব্যাখ্যা অন্যদের উপর বাধ্যতামূলক, যা ঈশ্বরের থেকে নির্গত নয়, যার ফলে একটি দল বা সম্প্রদায় এমনকি তাদের কেনা মাস্টারকে অস্বীকার করার বিন্দু পর্যন্ত। রোমান্স এক এক আট দুই এক এবং শ্লোক দুই আট তিন দুই, যে সমস্ত মানুষ তাদের দুষ্টতা দ্বারা সত্যকে দমন করে তাদের সমস্ত অধার্মিকতা এবং দুষ্টতার বিরুদ্ধে ঈশ্বরের ক্রোধ স্বর্গ থেকে প্রকাশিত হচ্ছে, কারণ ঈশ্বর সম্পর্কে যা জানা যায় তা তাদের কাছে স্পষ্ট, কারণ ঈশ্বর এটা তাদের স্পষ্ট করে দিয়েছে। কারণ জগৎ সৃষ্টির পর থেকে ঈশ্বরের অদৃশ্য গুণাবলী, তার চিরন্তন শক্তি এবং স্বর্গীয় প্রকৃতি স্পষ্টভাবে দেখা গেছে। যা তৈরি করা হয়েছে তা থেকে বোঝা যাচ্ছে, যাতে মানুষ অজুহাত ছাড়াই থাকে। তদুপরি যেহেতু তারা ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরকে স্বীকার করার জন্য উপযুক্ত দেখুন ধরে রাখাকে যোগ্য মনে করেনি, তাই তিনি তাদের একটি ভ্রষ্ট মনের অপমানিত হাতে তুলে দিয়েছিলেন, যা করা উচিত নয়। তারা হরেক রকমের পাপাচার, লোভ ও পাপাচারে ভরে গেছে। তারা হিংসা, খুন, কলহ, প্রতারণা ও বিদ্বেষে পরিপূর্ণ। তারা পরচর্চাকারী, নিন্দাকারী, ঈশ্বর বিদ্বেষী, উদ্ধত, অহংকারী এবং অহংকারী। তারা মন্দ কাজ করার উপায় উদ্ভাবন, তারা তাদের পিতামাতার অবাধ্য হয়। তারা বিবেকহীন, বিশ্বাসহীন, হৃদয়হীন এবং নির্দয়। যদিও তারা ঈশ্বরের ধার্মিক আদেশ জানে যে যারা এই ধরনের কাজ করে তারা মৃত্যুর যোগ্য, তারা কেবল এই কাজগুলোই অনুশীলন চালিয়ে যায় না, বরং যারা এগুলো করে তাদের অনুমোদনও দেয়। পাঠ সাত, গসপেল এবং মতবাদ মধ্যে পার্থক্য। খ্রিস্ট এবং তার প্রেরিতদের শিক্ষাগুলি সুষমাচার নয়, বরং সুষমাচারের একটি অনুপ্রাণিত ব্যাখ্যা, এবং খ্রিস্টের মধ্যে থাকা ব্যক্তিরা কীভাবে ঈশ্বরের প্রকৃতি, তার সদৃশতার মধ্যে বেঁচে থাকা, বেড়ে উঠতে এবং পরিপক্ক হওয়া। তাদের শিক্ষাগুলি এমন কিছু নয় যা ঘটেছে, যা সত্য, কিন্তু অনুপ্রাণিত বিবৃতি যা আলোচনা করা যেতে পারে এবং উপসংহার এবং অনুমানগুলির সাথে ব্যাখ্যা করা যেতে পারে, যা একজনের জ্ঞান এবং বুদ্ধি দ্বারা পরিবর্তিত হতে পারে। ব্যক্তিগত ব্যাখ্যা ব্যক্তিগত এবং অন্যদের উপর বাধ্যতামূলক নয়। সম্ভবত নিম্নলিখিত উদাহরণটি সত্য এবং মতামতের মধ্যে পার্থক্য স্পষ্ট করতে সাহায্য করবে। দুটি যানবাহন একটি ছেদ এ সংঘর্ষ, প্রতিটি গাড়ির পেছনে একজন করে দুজন সাক্ষী ছিলেন। গাড়ির এর পেছনের প্রত্যক্ষদর্শীও বলেন আলো সবুজ ছিল তাই গাড়ি ট্রাফিক লাইট চালায়। বি গাড়ির পিছনের প্রত্যক্ষদর্শী বি বলেন আলোটি সবুজ ছিল তাই গাড়িটি ট্রাফিক লাইট চালায়। ঘটনা এবং ব্যাখ্যা বা অনুমান কি? তথ্য: এক, দুটি গাড়ি ছিল। দুই, ওখানে একটি দুর্ঘটনা ছিল। তিন, দুজন সাক্ষী ছিলেন। চার, ট্রাফিক লাইট ছিল। ব্যাখ্যা এবং অনুমান: এক, সাক্ষী এ বিশ্বাস করেছিল যে গাড়ি এর জন্য আলো সবুজ এবং অনুমান করেছে যে ট্রাফিক লাইটটি অবশ্যই গাড়ির জন্য লাল হয়েছে। দুই, সাক্ষী বি বিশ্বাস করেছিলেন যে আলোটি গাড়ির বের জন্য সবুজ এবং অনুমান করেছেন যে ট্রাফিক লাইটটি অবশ্যই গাড়ি এর জন্য লাল হয়েছে। উপসংহারে তাদের বিশ্বাস ও অনুমান সঠিক ছিল এবং তারপর অন্য কোনো সম্ভাব্য উপসংহার নেই দাবি করে তাদের ব্যাখ্যা ও অনুমান তাদের প্রয়োজনীয় অনুমান হয়ে ওঠে। উপসংহার: চারটি বিষয় নিয়ে কোনো বিতর্ক নেই। তাদের বক্তব্য এবং অনুমান সম্পর্কে সম্ভাবনা: একটি ভুল এবং অন্যটি সঠিক। ব, উভয়ই সঠিক, ট্রাফিক লাইট উভয় পাশে সবুজ ছিল। কোনোটিই সঠিক নয়, আলো কাজ করছিল না। রেভেলেশন 2:1-8 পর্যবেক্ষণ করুন এবং বিবেচনা করুন, কিন্তু ভয়ভীতি এবং অবিশ্বাসী এবং জঘন্য এবং খুনি এবং ব্যভিচারী এবং জাদুকর এবং মূর্তিপূজারী এবং সমস্ত মিথ্যাবাদীদের জন্য তাদের অংশ আগুন এবং গন্ধক দিয়ে জ্বলতে থাকা হ্রদে থাকবে, যা দ্বিতীয় মৃত্যু। এই জোরালো বিবৃতি ব্যাখ্যার জন্য কোনো জায়গা ছেড়ে দেয় বলে মনে হচ্ছে। কিন্তু মিথ্যাবাদী কে? একটি অনুতাপহীন মিথ্যার সাথে একজন নাকি এটিকে মিথ্যা বলার অভ্যাস করে তোলে। খুনি কে? একজন যে অন্যকে হত্যা করে নাকি যে তার অন্তরে হত্যার চর্চা করে। ব্যভিচারী কারা? যে ব্যক্তি তার স্ত্রী ছাড়া অন্য কারো সাথে যৌন সম্পর্ক করেছে বা যে ব্যভিচার করে। মিথ্যাবাদী, খুনি এবং ব্যভিচারীর ব্যাখ্যা প্রকাশ 2:1-এর জোরালো বক্তব্যকে পরিবর্তন করে না। কিন্তু যে কেউ দাবি করে যে প্রত্যেকে মিথ্যাবাদী, খুনি এবং ব্যভিচারী, কারা তার ব্যাখ্যা অনুসরণ করবে? রোমান্স 1:3-2 বলে যদিও তারা ঈশ্বরের ধার্মিক আদেশ জানে যে যারা এই ধরনের কাজ করে তারা মৃত্যুর যোগ্য, তারা শুধুমাত্র এই জিনিসগুলি করতে, গ্রিক প্রেসেন্টেস স্ট্রং এর অর্থ অনুশীলনগুলি, অব্যাহত রাখে না, কিন্তু যারা সেগুলি অনুশীলন করে তাদের অনুমোদনও দেয়। ঈশ্বর হৃদয় জানেন এবং মানুষের মতামত নির্বিশেষে ন্যায়সঙ্গতভাবে বিচার করবেন। মানুষ তার ব্যক্তিগত মতামত এবং ব্যাখ্যার উপর ভিত্তি করে ঈশ্বর এবং তার সন্তানদের সাথে কে আছে তা নির্ধারণ করতে পারে না। মানুষ অন্যের কর্মের বিচার করতে পারে, কিন্তু ঈশ্বর তার সাথে সহভাগিতা নির্ধারণ করেন। এটি যে কারও পক্ষে সবচেয়ে গুরুতর অপরাধ, বিশেষত একজন যাকে একজন নেতা বা কর্তৃত্বের ব্যক্তিত্ব বলে ধারণা করা হয় যে তার মতামত চ্যালেঞ্জের বিষয় নয়। যেহেতু সুসমাচার একটি সত্য, অর্থাৎ খ্রিস্ট নিজেকে প্রায়শ্চিত্তের বলি হিসাবে উৎসর্গ করেছিলেন, এবং যেহেতু প্রেরিতদের শিক্ষাগুলি অনুপ্রাণিত সত্য, তাই নিম্নলিখিত পাঁচটি পয়েন্টে উভয়ের মধ্যে পার্থক্য স্পষ্ট করা হবে। সুসমাচারের বার্তা হল গসপেল সত্যের একটি ঘোষণা যা কেউ গ্রহণ করে বা প্রত্যাখ্যান করে। এইভাবে একটি সত্যে বিশ্বাস, খ্রিস্ট হলেন প্রভু এবং অনুতাপের মাধ্যমে তার প্রতি আনুগত্য, এবং এক কাজ, খ্রিস্টের মৃত্যুতে বাপ্তিস্ম, হল একতার ভিত্তি। প্রেরিতদের শিক্ষাগুলি সত্য নয়, যেমন সুসমাচার, কিন্তু অনুপ্রাণিত ব্যাখ্যা এবং সুসমাচারের উপর ভিত্তি করে বোঝানো হয়েছে। মতবাদ, প্রেরিতদের শিক্ষা, বিতর্ক এবং সংলাপ, আলোচনা, বৌদ্ধিক উদ্দীপনা এবং মনকে প্রসারিত করার অনুমতি দেয়। এটা খ্রিস্টের মধ্যে যারা পরিপক্ক হয়, কিন্তু এমনভাবে যে প্রতিটি মানুষ তার নিজস্ব স্বতন্ত্রতা অনুযায়ী বিকাশ করে। মতবাদ সম্পর্কিত মতপার্থক্য কখনও কখনও সহভাগ্যের উপর চাপ সৃষ্টি করতে পারে, তবে এটি অনুমান করা একটি দুঃখজনক ত্রুটি যে মতবাদের ঐক্যমত শিক্ষা সহভাগ্যের ভিত্তি। নিউ টেস্টামেন্টের ধর্মগ্রন্থ একতার ভিত্তি হতে পারে না, তাদের মধ্যেই খ্রিস্ট প্রকাশিত হয়। সুসংবাদ, সুসমাচার একতার ভিত্তি, আলেকজান্ডার ক্যাম্পবেল থেকে অভিযোজিত। পাঠ ৮, সহনশীলতা। মতবাদ, শিক্ষা এবং মতামতে সহনশীলতা, সহনশীলতা, করুণা, ধৈর্য এবং ধৈর্য থাকতে হবে, কিন্তু গসপেল নয়, যেহেতু গসপেল পরিত্রাণের পথ। অনুপ্রাণিত প্রেরিতদের মতবাদ হল ঈশ্বরীয় জীবনযাপনের পথ, যেহেতু তারা সমস্ত জগতের কাছে সুসমাচার ঘোষণা করে। খ্রিস্টানদের কখনও সুসমাচার প্রচার করা বন্ধ করতে হবে। ধৈর্যের জন্য কাউকে সত্যকে সমর্পণ করতে হয় না। ব্যক্তিগত বা ব্যক্তিগত মতামত আলোচনার জন্য খোলাখুলিভাবে প্রকাশ করা উচিত, কিন্তু ফেলোশিপের পরীক্ষা করা উচিত নয়। এক, কেবলমাত্র এই বিশ্বাসের ভিত্তিতে অর্জন করা যায় যে যীশু হলেন খ্রিস্ট এবং তার সুসমাচারের আনুগত্য, তার মৃত্যু, সমাধি এবং পুনরুত্থান, তার মৃত্যুতে নিমজ্জিত হওয়ার মাধ্যমে। খ্রিস্টানরা অনেক বিষয়ে ভিন্ন হতে পারে এবং এখনও এক হতে পারে। যখন খ্রিস্টের মধ্যে একজন খ্রিস্টকে পরিত্যাগ করে এবং তার উপর বিশ্বাস করা বন্ধ করে দেয়, তিনি আর খ্রিস্টের সহভাগিতায় নেই। একটি ব্যক্তিগত মতামতকে ফেলোশিপের পরীক্ষা হিসাবে দাবি করা কলহ এবং বিভাজনের কারণ। তাদের মতামতগুলি প্রকাশ করার সময় কিছু খ্রিস্টান, অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃতই হোক না কেন, যাদের সাথে তাদের পার্থক্য রয়েছে, তাদের সততা এবং সততা সম্পর্কে সন্দেহ প্রকাশ করে। আমার বিশ্বাস সরাসরি বাইবেল থেকে এসেছে বা বাইবেল স্টেটসের মতো বিবৃতিগুলি অন্য ব্যক্তির মতামতকে বোঝায় না এবং জ্ঞান এবং বোঝার শ্রেষ্ঠত্বের মনোভাব নির্দেশ করে। তারা তাদের মতামতকে শাস্ত্রসম্মত বলে মনে করে এবং তাদের ভাইয়ের নয়। এই বিবৃতিগুলি ছাপ ফেলে যে তাদের ভাই অজ্ঞ, আধ্যাত্মিক বা মিথ্যা শিক্ষক নয়। এটা মন্দ কথা বলা সমতুল্য। এই হওয়া উচিত নয়। এটা ঈশ্বরের ভালোবাসা প্রদর্শন করে না। খ্রিস্টের মধ্যে সকলেই ঈশ্বরের সেবা করার জন্য তার দাস এবং তার পুরোহিত। বুদ্ধি, জ্ঞান, বোধগম্যতা বা বাগ্মিতার ক্ষমতার কারণে কেউ অন্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। ভাই বোনের ভালোবাসা অবশ্যই জয়ী হবে। পাঠ ৯, খ্রিস্টে এবং একে অপরের সহভাগিতায়। আমিও যা পেয়েছি তা আমি প্রথম গুরুত্ব হিসেবে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, যে খ্রিস্ট শাস্ত্র অনুসারে আমাদের পাপের জন্য মারা গিয়েছিলেন, তাকে কবর দেওয়া হয়েছিল, তাকে শাস্ত্র অনুসারে তৃতীয় দিনে পুনরুত্থিত করা হয়েছিল। ১ করিন্থিয়ান্স ১:৫-৩:৫। দ্রষ্টব্য ইহুদিদের কাছে শাস্ত্র অনুসারে তানাকা বা ওল্ড টেস্টামেন্টকে বোঝায়। পেন্টেক্সটের দিনে যারা তার বাক্য গ্রহণ করেছিল তারা বাপ্তিস্ম নিয়েছিল, নিমজ্জিত, এবং সেই দিন প্রায় ৩,০০০ আত্মা যুক্ত হয়েছিল, এবং তারা প্রেরিতদের শিক্ষা ও সহভাগিতা, রুটি ভাঙা এবং প্রার্থনার জন্য নিজেদেরকে নিবেদিত করেছিল এবং প্রত্যেক প্রাণের উপর আতঙ্ক দেখা দিল, এবং প্রেরিতদের মাধ্যমে অনেক আশ্চর্য ও চিহ্ন দেখা গেল, এবং যারা বিশ্বাস করেছিল খ্রিস্টের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তারা সবাই একত্র ছিল এবং সব কিছুতে মিল ছিল। প্রেরিত ২:৪-১:৪:৪, যারা ঈশ্বরের পুত্র মসীহ খ্রিস্ট হিসাবে যীশুকে প্রত্যাখ্যান করার জন্য অনুতপ্ত হয়েছিল এবং খ্রিস্টের মৃত্যুতে নিমজ্জিত হয়েছিল, তারা তাদের পাপ থেকে শুদ্ধ হয়ে ঈশ্বরের দ্বারা খ্রিস্টের দেহে যুক্ত হয়েছিল। অতএব তারা খ্রিস্টের সাথে একত্রিত হয়েছিল এবং কোনো পত্র লেখার আগে প্রেরিতদের শিক্ষায় অবিচল ছিল। প্রেরিতদের মতবাদ, শিক্ষা, সুসংবাদ, খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের ঘটনাগুলির সাথে কিছু যোগ করেনি। তাদের অনুপ্রাণিত শিক্ষাগুলি সাধারণ এবং নির্দিষ্ট উভয় ক্ষেত্রেই ছিল। এইভাবে প্রেরিতদের শিক্ষা খ্রিস্টানদের শিখিয়েছিল কিভাবে খ্রিস্টের জন্য বাঁচতে হয়, বেড়ে উঠতে হয় এবং ঈশ্বরের সাদৃশ্যে পরিণত হতে হয়, যেমন প্রেম, করুণাময়, ধৈর্যশীল, সদয়, সত্যবাদী, ন্যায়পরায়ণ এবং অন্যান্য। তিনি মৃত্যুর মাধ্যমে তার দেহে মিলন করেছেন, আপনাকে পবিত্র এবং নির্দোষ, পাপ মুছে ফেলা হয়েছে এবং তার সামনে অপ্রতিরোধ্য উপস্থাপন করার জন্য। যদি তাই হয় যে আপনি বিশ্বাসে অবিচল থাকবেন, স্থির ও দৃঢ় থাকবেন এবং দূরে সরে যাবেন না। সুসমাচারের আশা কলসিয়ান্স 1:2-2-3। আপনি কি জানেন না যে আমরা যারা খ্রিস্ট যীশুর সাথে একত্রে বাপ্তিস্ম নিয়েছি তারা সবাই তার মৃত্যুতে বাপ্তিস্ম নিয়েছি? তাই আমরা মৃত্যুতে বাপ্তিস্মের মাধ্যমে তার সাথে সমাধিস্থ হয়েছিলাম, যাতে খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন, তেমনি আমরাও জীবনের নতুনত্বে চলতে পারি। কেননা আমরা যদি তার মতো মৃত্যুতে তার সাথে একত্রিত হয়ে থাকি, তবে অবশ্যই তার মতো পুনরুত্থানে তার সাথে একত্রিত হব। রোমান্স 6:3-5। অবিশ্বাসীদের সাথে অসম্ভাবে জোয়ালে জড়াবেন না। অধর্মের সাথে ন্যায়ের কি অংশীদারিত্ব আছে, অথবা অন্ধকারের সাথে আলোর কি মেলামেশা আছে? 2 করিন্থিয়ান্স 6:1-4। যদি আমরা বলি যে আমরা অন্ধকারে চলার সময় তার সাথে আমাদের সহভাগিতা আছে, আমরা মিথ্যা বলি এবং সত্যের অনুশীলন করি না। কিন্তু আমরা যদি আলোতে চলি, যেমন তিনি আলোতে আছেন, তাহলে আমাদের একে অপরের সহভাগিতা আছে এবং তার পুত্র যীশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে শুদ্ধ করে। যদি আমরা বলি আমাদের কোনো পাপ নেই, আমরা নিজেদেরকে প্রতারণা করি এবং সত্য আমাদের মধ্যে নেই। আমরা যদি আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি আমাদের পাপ ক্ষমা করতে এবং সমস্ত অন্যায় থেকে আমাদের শুদ্ধ করার জন্য বিশ্বস্ত এবং ন্যায়সঙ্গত। যদি আমরা বলি আমরা পাপ করিনি, তবে আমরা তাকে মিথ্যাবাদী করি এবং তার বাক্য আমাদের মধ্যে নেই। 1 জন 1:6-10। আমার খ্রিস্টের প্রার্থনা একা তাদের জন্য নয়, আমি তাদের জন্য প্রার্থনা করি যারা তাদের বার্তা সুসংবাদের মাধ্যমে আমাকে বিশ্বাস করবে, যেন তারা সবাই এক হয়। পিতা, যেমন আপনি আমার মধ্যে আছেন এবং আমি আপনার মধ্যে আছি, তারাও যেন আমাদের মধ্যে থাকে, যাতে বিশ্ব বিশ্বাস করে যে আপনি আমাকে পাঠিয়েছেন। 1:7-20-21। যীশু ম্যাথিউ 7:1-এ বলেছেন যে একজন শিষ্য তার ভাইকে বিচার করবেন না। সুতরাং কিছু অনির্দিষ্ট নির্দেশের ব্যাখ্যায় পার্থক্যের কারণে কেউ যদি অন্যকে ফেলোশিপ করতে অস্বীকার করে, তবে সে কি আলোতে হাঁটছে? যদি তিনি না থাকেন, তাহলে খ্রিস্টের রক্ত কিভাবে তাকে শুদ্ধ করতে পারে? কারণ প্রেরিত যোহন 1:1-7-এ বলেছিলেন, কিন্তু যদি আমরা আলোতে চলি যেমন তিনি আলোতে আছেন, তবে আমাদের একে অপরের সাথে সহভাগিতা আছে। কেবল যারা আমাদের সাথে একমত এবং আমাদের বোধগম্য নয় এবং এর রক্ত তার পুত্র যীশু আমাদের সমস্ত পাপ থেকে শুদ্ধ করেন। শুধুমাত্র খ্রিস্টই ঐক্য নিয়ে আসেন, তিনিই সুসংবাদ। যীশু খ্রিস্ট ছাড়া কেউ পিতার কাছে আসে না। একজন তার মৃত্যুতে খ্রিস্টের সাথে একত্রিত, এইভাবে একতা খ্রিস্টের মধ্যে ব্যক্তি। যদি কেউ বলে আমি ঈশ্বরকে ভালোবাসি এবং তার ভাইকে ঘৃণা করে, ঘৃণা করি, কম ভালোবাসি, তবে সে মিথ্যাবাদী। কারণ যে তার ভাইকে ভালোবাসে না যাকে সে দেখেছে, সে ঈশ্বরকে ভালোবাসতে পারে না যাকে সে দেখেনি। 1:4-20। পৃথিবীতে আসার জন্য যীশুর উদ্দেশ্য ছিল পাপ ছাড়া মানুষের মধ্যে বসবাস, মানুষের কাছ থেকে পাপ দূর করার জন্য প্রায়শ্চিত্তের বলি হও, তার উপর রাখা আমাদের পাপ সঙ্গে মারা, বিশ্বাস এবং আনুগত্যের মাধ্যমে পাপ দূর করুন। যখন কেউ পাপের জন্য মারা যায়, খ্রিস্টের মৃত্যুতে সমাহিত করা হয়, তাদের পাপগুলিকে ক্রুশে খ্রিস্টের উপর রেখে দিয়ে অতীতের পাপ থেকে মুক্ত ঈশ্বরের দ্বারা একটি নতুন আধ্যাত্মিক সৃষ্টি উত্থাপিত হয়। ঈশ্বর খ্রিস্টের দেহে স্থাপন করেন তার চার্চ। পৃথিবীতে ঈশ্বরের রাজ্য এবং কর্তব্য বা আদেশ নয়, ভালোবাসার বাইরে ঈশ্বরের সুসমাচার প্রচার, উৎসাহিত এবং ভালো কাজ সম্পাদনের ইচ্ছা করে। 1:0। খ্রিস্টের সাথে পুনরায় ঐক্যবদ্ধ। প্রেরিত পল বলেছিলেন যে সমস্ত মানবজাতি পাপের সমস্যায় ভুগছে, এই বলে সবাই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব থেকে বঞ্চিত হয়েছে, এবং খ্রিস্ট যীশুতে যে মুক্তির মাধ্যমে ঈশ্বর যাকে রেখেছেন তার দ্বারা দান হিসাবে তার অনুগ্রহের দ্বারা ন্যায়সঙ্গত হয়েছেন, তার রক্তের দ্বারা প্রায়শ্চিত্ত হিসাবে এগিয়ে বিশ্বাসের দ্বারা গ্রহণ করা হবে। রোমান্স 3:2-3-4। আমরা সকলেই এমন কিছু পাপের মুখোমুখি হই যে যদি খ্রিস্টের রক্ত দ্বারা শুদ্ধ না হয়, তবে আমাদের প্রভু এবং পরিত্রাতা থেকে আমাদের আলাদা করে দেবে। জেমস প্রলোভনের কাছে আত্মসমর্পণ করার বিষয়ে আমাদের সমস্যা প্রকাশ করেছেন এই বলে যে কেউ যখন প্রলোভিত হয় তখন যেন তাকে না বলে আমাকে ঈশ্বরের দ্বারা প্রলোভিত করা হচ্ছে, কারণ ঈশ্বরকে মন্দ দ্বারা প্রলুব্ধ করা যায় না এবং তিনি নিজে কাউকে প্রলুব্ধ করেন না। কিন্তু প্রত্যেক ব্যক্তি প্রলুব্ধ হয় যখন সে তার নিজের ইচ্ছার দ্বারা প্রলুব্ধ ও প্রলুব্ধ হয়। অতঃপর ইচ্ছা গর্ভধারণ করলে পাপের জন্ম দেয়, আর পাপ যখন পূর্ণবৃদ্ধ হয় তখন মৃত্যু জন্ম দেয়। জেমস ১:১-৩, ১:৫। তারপর একটু পরে তিনি লিখেছিলেন, ওসবের শেষ মৃত্যু। কিন্তু এখন যেহেতু আপনি পাপ থেকে মুক্ত হয়েছেন এবং ঈশ্বরের দাস হয়েছেন, আপনি যে ফল পান তা পবিত্রতা এবং এর শেষ অনন্ত জীবনের দিকে নিয়ে যায়। কারণ পাপের মজুরি হল মৃত্যু, কিন্তু ঈশ্বরের বিনামূল্যে দান হল আমাদের প্রভু খ্রিস্ট যীশুতে অনন্ত জীবন। রোমানস ৬:২-১, ২-৩। যখন একজন খ্রিস্টান প্রলোভনের শিকার হয় এবং তাদের পূর্বের পাপপূর্ণ জীবনযাত্রায় ফিরে আসে এবং পরে ঈশ্বরের সাথে মিলিত হতে চায়, তখন ঈশ্বর তার কাছ থেকে কোনো পদক্ষেপ চান। ঈশ্বর কি তপস্যা, শারীরিক শাস্তি, কিছু আর্থিক জরিমানা বা আবার বাপ্তিস্ম চান? বাইবেল কি বিপদগামী খ্রিস্টান এবং খ্রিস্টানদের স্থানীয় সমাবেশের জন্য অনুসরণ করার জন্য একটি পুন স্থাপনের পথ নির্দেশ করে যখন একজন খ্রিস্টের সাথে মিলিত হয় এবং পুনরায় একত্রিত হয়? পুনর্মিলন প্রক্রিয়াটি অবশ্যই একজনের বিদ্রোহের অবস্থার স্বীকৃতি দিয়ে এবং ঈশ্বরের সাথে ক্ষমা ও পুনর্মিলনের আকাঙ্ক্ষার সাথে শুরু হতে হবে। কিন্তু শুধু ইচ্ছাই যথেষ্ট নয়, দৃষ্টিভঙ্গি, হৃদয়, মন এবং অভ্যন্তরীণ সত্তার পরিবর্তন হতে হবে। তাদের অবশ্যই ক্ষমা এবং পুনরুদ্ধার করার আকাঙ্ক্ষার কথা জানাতে হবে, যার কাছে তারা মিলন চায়, ঈশ্বর এবং মানুষ। ১:৫, ১:১, ৩:২-এ অপব্যয়ী পুত্রের দৃষ্টান্ত এই প্রক্রিয়াটিকে ব্যাখ্যা করতে দেখা যায়। ঈশ্বর সর্বদা অনুতাপ এবং পুনর্মিলনের জন্য উন্মুক্ত। যাই হোক, এটি অগত্যা তাদের সকলের ক্ষেত্রে সত্য নয় যারা খ্রিস্টে থাকার দাবি করে, যদিও তারা ক্ষমা করতে হবে যেমন খ্রিস্ট তাদের ক্ষমা করেছেন। যুগে যুগে ঈশ্বরের সন্তানদের পাপের সমস্যা হয়েছে। ইসরায়েলের সন্তানরা, ঈশ্বর যে জাতি খ্রিস্ট মসীহকে পৃথিবীতে আনার জন্য বেছে নিয়েছিলেন, তারা ক্রমাগত তার বিরুদ্ধে বিদ্রোহ করে চলেছে। এইভাবে তাদের নিকটবর্তী জাতিগুলির মূর্তি দেবতাদের উপাসনা করে আধ্যাত্মিক ব্যভিচার করেছে, যার ফলে তার সাথে তাদের চুক্তির সম্পর্ক ভেঙে গেছে। কিন্তু যতবারই তারা তাদের পাপের জন্য অনুতপ্ত হয়েছে, তাদের মিথ্যা দেবতার মূর্তিগুলো ভেঙে ফেলে এবং অনুতপ্ত ও অনুতপ্ত হৃদয়ে যিহোবার কাছে ফিরে এসেছে, ঈশ্বর ক্ষমা করেছেন। ডেভিড, ঈশ্বরের নিজের হৃদয়ের মতো একজন ব্যক্তি ঈশ্বর এবং মানুষ উভয়ের বিরুদ্ধে পাপ করার একটি উদাহরণ, যখন সে ব্যভিচার করেছিল এবং তারপর তার পাপ ঢাকতে চেষ্টা করে হত্যা করেছিল। যখন ভাববাদী নাথান ডেভিডের মুখোমুখি হন, তখন দাউদের হৃদয়, তার অভ্যন্তরীণ সত্তা দুঃখে পূর্ণ হয়, তার মনোভাব পরিবর্তিত হয় এই বলে যে, আমি প্রভুর বিরুদ্ধে পাপ করেছি, ফিরে এসে তওবা করলেন, ঈশ্বর ক্ষমা করেছেন। দেয়াস পরের একজন মিশনারি সফরে তার সঙ্গী ছিলেন যখন তিনি কলসিয়ান চার্চে তার শুভেচ্ছা পাঠিয়েছিলেন, কলসিয়ান্স ৪:১-৪। পরে পল বলেছিলেন, দেমাস এই বর্তমান বিশ্বের প্রেমে ত্যাগ করেছেন আমাকে পরিত্যাগ করেছে, ২ তিমোথি ৪:১-০। দেমাসের চূড়ান্ত আধ্যাত্মিক পরিস্থিতি সম্পর্কে বাইবেল নীরব। সাইমন সমরিয়ার জাদুকর ঈশ্বরের উপহার কেনার চেষ্টা করেছিল। পিটার জোরপূর্বক তার পাপপূর্ণ পরিস্থিতি বর্ণনা করে তাকে ব্যাখ্যা করেছিলেন, তোমার রূপা তোমার সাথে বিনষ্ট হোক, কারণ তুমি ভেবেছিলে তুমি টাকা দিয়ে ঈশ্বরের উপহার পেতে পারো। এই বিষয়ে আপনার কোনো অংশ নেই বা অনেক কিছুই নেই, কারণ ঈশ্বরের সামনে আপনার হৃদয় ঠিক নয়। অতএব তোমার এই দুষ্টতার জন্য অনুতপ্ত হও এবং প্রভুর কাছে প্রার্থনা কর যে, যদি সম্ভব হয়, তোমার হৃদয়ের অভিপ্রায় তোমাকে ক্ষমা করা হয়। কারণ আমি দেখতে পাচ্ছি যে তুমি তিক্ততার মধ্যে এবং অন্যায়ের বন্ধনে আছো। এবং সিমন উত্তর দিয়েছিলেন, আমার জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন, যাতে আপনি যা বলেছেন তার কিছুই আমার উপর না আসে। ১:২-২-৪। ১ করিন্থিয়ান্স ৫-এ আমরা একজন খ্রিস্টান ভাইয়ের কথা পড়েছি, যেটি এমন একটি যৌন অনৈতিক পরিস্থিতিতে জড়িত যা পৌত্তলিক ঐহুদীদের দ্বারাও সহ্য হয় না। পল করিন্থীয় শিষ্যদের বলেছিলেন যেন তিনি তাকে শয়তানের হাতে তুলে দেন, যাতে সে সচেতন হয় এবং তার পাপ স্বীকার করে, যাতে তার আত্মা রক্ষা পায়। এটা স্পষ্ট হওয়া উচিত যে পাপ মানুষের ভিতরের মধ্যে শুরু হয় এবং এটি একটি শারীরিক ক্রিয়া হতে পারে, যেমন যৌন অনৈতিকতা বা অর্থ বা স্বীকৃতির মতো ব্যক্তিগত আনন্দ কামনা করার একটি মনোভাব সমস্যা। ২ করিন্থিয়ান্স ২:৬-৯-এ পল উদ্বিগ্ন যে খ্রিস্টান শয়তানের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল, যিনি অনুতপ্ত হয়েছিলেন তিনি অনুভব করেননি যে তিনি করিন্থীয় খ্রিস্টানদের দ্বারা গৃহীত হয়েছেন, সংখ্যাগরিষ্ঠদের দ্বারা তাকে দেওয়া শাস্তিই তার জন্য যথেষ্ট। এখন পরিবর্তে আপনার উচিত তাকে ক্ষমা করা এবং সান্ত্বনা দেওয়া, যাতে তিনি অতিরিক্ত দুঃখে অভিভূত না হন। আমি আপনাকে অনুরোধ করছি তাই তার প্রতি আপনার ভালোবাসাকে পুনরায় নিশ্চিত করতে। অনুতাপ হয় একটি সাধারণ পরিবর্তন নয়, এটা ব্যক্তিগত আনন্দ থেকে ঈশ্বরের সাথে আধ্যাত্মিক সম্পর্কের দিকে জীবনের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করার একটি স্বতন্ত্র পরিবর্তন। পল বলেছেন, ঈশ্বরীয় দুঃখ অনুতাপ নিয়ে আসে যা পরিত্রাণের দিকে নিয়ে যায় এবং কোনো অনুশোচনা রাখে না, কিন্তু পার্থিব দুঃখ মৃত্যু নিয়ে আসে। ২ করিন্থীয় ৭:৯-১ জেমস খ্রিস্টানদের বলেন, একে অপরের কাছে আপনার পাপ স্বীকার করুন এবং একে অপরের জন্য প্রার্থনা করুন যাতে আপনি সুস্থ হতে পারেন। একজন ধার্মিক ব্যক্তির প্রার্থনার প্রচুর শক্তি রয়েছে কারণ এটি কাজ করছে। জেমস ৫:১-৬ জন বয়স্ক প্রেরিত প্রকাশিত বাক্য অধ্যায় ১ এ এশিয়ার গির্জাদের কাছে লিখেছিলেন যে তারা অনুতপ্ত না হলে ঈশ্বর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কেউ কেউ হয়তো বিশ্বাস করেছে, যেমনটি কেউ কেউ আজ করে, যে একবার তারা রক্ষা পেলে তারা সর্বদা সংরক্ষিত হবে। কিন্তু তাদের পরিত্রাণের নিশ্চয়তা ছিল না, কারণ জন তাদের বলেছিল যে তাদের অনুতাপ করতে হবে এবং ঈশ্বরের কাছে ফিরে যেতে হবে, অথবা তিনি তাদের বাতি দেন, আলো এবং জীবনের উৎস সরিয়ে দেবেন। যখন ঈশ্বরের একজন বিদ্রোহী সন্তান তার পাপপূর্ণ পরিস্থিতি সম্পর্কে সচেতন হয়, তাদের পাপপূর্ণ পথ থেকে ঈশ্বরকে খুশি করার পথের দিকে ফিরে যায় এবং ঈশ্বরের ক্ষমার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করে যাতে সে তার সাথে এবং যারা খ্রিস্টে আছে তাদের সাথে মিলিত হতে পারে, ঈশ্বর ক্ষমা করে। স্থানীয় মণ্ডলী তাকে দ্বিতীয় শ্রেণীর খ্রিস্টান হিসাবে বিবেচনা করবে না, যা তাকে ঈশ্বরের দাস হিসাবে কাজ করতে নিষেধ করে, কারণ খ্রিস্ট ছাড়া আর কে তার দাসদের উপর কর্তৃত্ব করে। তারা বিপদগামী খ্রিস্টানদের সাথে একত্রিত হবে, তাকে ঈশ্বরের প্রতি বিশ্বস্তভাবে জীবনযাপন করতে সাহায্য করবে এবং উৎসাহিত করবে। তিনি ফিরে এসেছেন এবং ঈশ্বরের দ্বারা ক্ষমা করা হয়েছে এবং ঈশ্বর আশা করেন যে তিনি শরীরের প্রয়োজনীয় কার্য সম্পাদন করবেন। নেতা এবং ভাইদের অবশ্যই তাকে কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ মনে করা উচিত নয়, কারণ সকলেই পাপ করেছে, অনুতপ্ত হয়েছে এবং তাদের খ্রিস্টীয় জীবনের কোনো একসময় প্রকাশ্যে বা ব্যক্তিগতভাবে ফিরে এসেছে। প্রকৃতপক্ষে সমগ্র গির্জা অবশ্যই রাজ্যের একজন কর্মী হয়ে ফিরে আসা অনুতপ্ত এবং মিলিত ভাইকে সাহায্য করবে।